বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 22 জুন, 8 আষাঢ় এবং ফার্সি 1 তীর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় তেল ও খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের ঢাকায় করোনা ভাইরাস ঠেকাতে এর আশপাশের 7টি জেলায় লকডাউন কার্যকর হওয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট রুহানি বলেছেন ইরানের অর্থনীতি স্থবির করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক বলেছেন প্রভাবশালী কূটনীতিক আবদুল্লাহিয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, দেশের টিকা তৈরির উপর গুরুত্বারোপ। এবং ভারতের কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে প্রস্তুতি নিতে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন মার্কিন সন্ত্রাসীরা এ কথা স্বীকার করেছে যে তারা ইরানের ব্যাংকিং খাতের সব ধরনের আন্তর্জাতিক লেনদেন পুরোপুরি স্থবির করে দিয়েছে। তিনি সোমবার আরাস মুক্ত বাণিজ্য অঞ্চলের কয়েকটি অবকাঠামো ও শিল্প প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে একথা বলেন। হাসান রুহানি বলেন ইরানি জনগণ ব্যাপক দুঃখ কষ্ট ও সমস্যার মধ্যে ডুবে যাওয়া সত্ত্বেও একটি বিশাল অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট রুহানি বলেন হোয়াইট হাউসের জালেমরা 3.5 বছর ধরে ইরানি জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং মানবাধিকারের ধ্বজাধারী অন্যান্য পশ্চিমা দেশ এই কাজে ওয়াশিংটনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। হাসান রুহানি বলেন 3 দিন আগে মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তারা ঘোষণা করেছে তারা করোনা ভাইরাসের টিকা কেনার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীরা স্বীকার করে নিল যে তারা ইরানি জনগণের সকল অর্থনৈতিক তৎপরতাকে স্থবির করে দিয়েছে। আমেরিকার নয়া সরকার এখন মাস্ক ও টিকা কেনার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলছে, অথচ আমাদের মাস্ক আমদানি করার কোনো প্রয়োজন নেই এবং করোনা ভাইরাসের টিকাও নিজেরা উৎপাদন শুরু করেছি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রধান ও উচ্চপদস্থ কমান্ডারেরা আজ নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন। সামরিক বাহিনীর কমান্ডারেরা রাইসির নয়া সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার
প্রতিশ্রুতি দেন। সেনা কর্মকর্তারা বলেন, তারা ইরানকে আরও শক্তিশালী করতে সব ক্ষেত্রেই সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামিও উপস্থিত ছিলেন। সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ছাড়াও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়েদ ইব্রাহিম রাইসি প্রায় 1,80,00,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী ও বিজ্ঞ কূটনীতিক হোসেন আবদুল্লাহিয়ান বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক। তিনি আজ মার্কিন টিভি চ্যানেল CNN-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সুযোগ হাতছাড়া করেছে। আমেরিকা ভবিষ্যতে কী ধরনের আচরণ করে সেটার উপর নির্ভর করবে দুই দেশের সম্পর্কের বিষয়টি। আমেরিকার আচরণে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান ট্রাম্প ও বাইডেনের সরকারের মধ্যে পার্থক্য সম্পর্কে বলেন, বাইডেন পরমাণু সমঝোতায় ফিরতে চান, কিন্তু তাদেরকে আঞ্চলিক বিষয়াদি ও ক্ষেপণাস্ত্রকে পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত করলে চলবে না। তিনি বলেন, আমেরিকাকে কেবল পরমাণু সমঝোতার উপর মনোনিবেশ করতে হবে, পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি পালন করতে হবে। সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ভিয়েনা আলোচনার ফলাফল প্রসঙ্গে আরও বলেন, ইরানের অধিকার বাস্তবায়ন করা হলে এবং অন্য পক্ষ সব প্রতিশ্রুতি পালন করলে ইরানও সব প্রতিশ্রুতি মেনে চলবে। রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তার ফলাফলের ব্যাপারে সব পক্ষ সন্তুষ্ট থাকবে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বেরিয়ে আসার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় কোনো পক্ষই নিজের সবগুলো দাবির বাস্তবায়ন দেখতে পাবে না, তবে এখান থেকে যে ফলাফল বেরিয়ে আসবে তাতে সব পক্ষের সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ থাকবে। ভিয়েনার গ্র্যান্ড হোটেলে রোববার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংলাপের ষষ্ঠ দফা বৈঠকের সমাপ্তি হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই বৈঠকে ইরানের সঙ্গে আলোচনা করেন চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা। এই বৈঠকে আমেরিকার সরাসরি উপস্থিতি নেই। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করাকে এই মুহূর্তে ইইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছেন। তিনি সোমবার ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বোরেল বলেন, এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া কিছুটা কঠিন হলেও আলোচনা অব্যাহত রয়েছে। তিনি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে যান। ইরানের সরকার পরিবর্তন ভিয়েনা সংলাপের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। তার মতে সবচেয়ে বড় সমাধান হল নিজেরাই টিকা তৈরি করা। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন, টিকা নিয়ে সুখবর পাবো, কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদেরকে টিকা প্রাপ্তি নিয়ে বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই, আমি বলি মূলা দেখাচ্ছে সবাই, সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না। টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে, তাদের যত জনসংখ্যা তার থেকে বেশি টিকা রয়েছে তাদের হাতে। অনেকে বলে যে দেবে, কিন্তু কেউ দেয় না, শুধু আশ্বাস দিচ্ছে। আবার দেবার আগে কেউ জিজ্ঞেস করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়ো এনটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে আরেক দফায় শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। সোমবার রাজধানী ঢাকার তিনটি হাসপাতালে ফাইজারের এই টিকাদান কর্মসূচি শুরু হয়। এর আগে গত 31 মে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তির কোম্পানি বায়ো এনটেকের তৈরি 1,620 ডোজ টিকা পায় বাংলাদেশ। এর আগে গত 27 জানুয়ারি ভারতের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা দিয়ে করোনা টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পরে 7 ফেব্রুয়ারি সারাদেশে জাতীয়ভাবে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। ভারত টিকা সরবরাহ হঠাৎ করে বন্ধ করে দিলে বাংলাদেশে টিকাদান কর্মসূচি সংকটের মুখে পড়ে। এদিকে চীনের সিনোফার্মের তৈরি উপহার হিসেবে পাওয়া 10 লক্ষ ডোজ টিকা নিয়ে গত 19 জুন থেকে শুরু হয়েছে আরেক দফা টিকাদান কর্মসূচি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি দেশে করোনার তৃতীয় ঢেউ আসার আগে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি দেশে করোনার তৃতীয় ঢেউ আসার আগে কেন্দ্রীয় সরকারকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার রাহুল গান্ধী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। রাহুল গান্ধী বলেন, গোটা দেশ জানে যে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে, কারণ ভাইরাসটি পরিবর্তিত হচ্ছে। আমরা আবারও বলছি যে সরকারের উচিত অবিলম্বে ওষুধ, অবকাঠামো, অক্সিজেন সরবরাহ এবং হাসপাতালের প্রয়োজনীয়তা প্রস্তুত করা উচিত। রাহুল বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে যে এটি রাজনৈতিক লড়াই নয়, এই লড়াইয়ে গোটা ভারত তার পাশে দাঁড়িয়েছে। এটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং পুরো ভারতের সাথে তার ঐক্যবদ্ধভাবে চলা উচিত। রাহুল গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রীর চোখের পানি সেই পরিবারগুলোর চোখের পানি দূর করতে পারবে না যাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানো যেত। প্রধানমন্ত্রীর অস্ত্র তাদের বাঁচাতে পারেনি, অক্সিজেন যাদের বাঁচাতে পারত, কিন্তু উনি সে সময় নির্বাচনী লড়াইয়ে ব্যস্ত ছিলেন এবং তার মনোযোগ অন্যদিকে ছিল। অন্যদিকে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে পাল্টা সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, আমি রাহুল গান্ধীর কাছ থেকে জানতে চাই যে আর কতদিন তিনি এভাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন, কখনো আসল কাজও করুন, কখনো কখনো কংগ্রেস শাসিত রাজ্যে যান, পাঞ্জাবে কী পরিস্থিতি, রাজস্থানে কীভাবে ভ্যাকসিন নষ্ট হচ্ছে, ছত্তিশগড়ে সঠিকভাবে টিকাকরণ হচ্ছে না তা দেখুন, ভার্চুয়ালি না থেকে রাস্তায় নেমে জরিপ করুন বলেও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মন্তব্য করেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ। তিনি আরও বলেছেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না। দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে ইমরান খান এসব কথা বলেছেন। তিনি বলেন, আফগান যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে অতীত ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে। ইমরান খান বলেন, আরও দ্বন্দ্ব সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান থেকে আমেরিকার ঘাঁটি প্রত্যাহার করে নিতে হবে, পক্ষান্তরে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার সঙ্গী হতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন একটি সামরিক বহরকে বাধা দিয়েছে রাশিয়ার সেনারা। মার্কিন সামরিক বহরে অন্তত 5টি সাজোয়াজান ছিল। রাশিয়ার আরটি টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, M4 মহাসড়কের মাঝামাঝি স্থানে মার্কিন সেনাবহরকে বাধা দেয় রাশিয়ার সেনারা। তাল তামর শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর বাধার মুখে মার্কিন সেনাবহর ফিরে যেতে বাধ্য হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য লুণ্ঠন অব্যাহত রেখেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। পশ্চিম এশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন সেনাদের উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য দুঃখ দুর্দশা, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কিছু বয়ে আনেনি। মার্কিন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা যেখানে গেছে সেখানেই নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে দখলদার মার্কিন সেনা এবং তাদের অনুগত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ইরাক ও সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে। ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য লুণ্ঠন অব্যাহত রেখেছে। অথচ সিরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের অমানবিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এই দেশের জনগণ আর্থসামাজিক ক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে আছে। সিরিয়ার আল আখবারিয়া টেলিভিশন চ্যানেল এ সংক্রান্ত এক প্রতিবেদনে সেদেশে মার্কিন সেনাদের লুটপাটের একটি চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার মার্কিন সেনারা তাদের অনুচরদের সহযোগিতায় সিরিয়ার তেল সম্পদ এবং সেখানে উৎপাদিত গম লুটপাট করে ইরাকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা সিরিয়ার জাজিরা এলাকা থেকে 32 লরি ভর্তি গম চুরি করে ইরাকে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। কেবলমাত্র গত মাসেই তারা 150টিরও বেশি লরি ভর্তি গম সিরিয়া থেকে ইরাকে পাচার করেছে। সেই সঙ্গে চুরি করা তেল ভর্তি 500টিরও বেশি তেল ট্যাঙ্কার সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের উত্তরে এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে দখলদার মার্কিন সেনাদের উপস্থিতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এ দুই দেশে তৎপর বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্য, অস্ত্র ও অর্থের যোগান দেয়া। মার্কিন সেনারা এমন সময় সিরিয়ার জনগণের সম্পদ লুণ্ঠনের কাজে ব্যস্ত যখন ওই অঞ্চলের জনগণ বিক্ষোভ মিছিল করে এ অঞ্চলে মার্কিন সেনা ও তাদের অনুগত সন্ত্রাসীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। বিশেষ করে কয়েক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আরব উপজাতিরা মানবিজ এলাকার অধিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে ওই অঞ্চলে তৎপর বিদেশি অনুচরদের মোকাবেলায় সহায়তার ঘোষণা দিয়েছিল। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় অধিবাসীরা সংকটে পড়েছে। এমনকি ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রায়ই রকেট হামলার ঘটনা ঘটছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে সরকার এবার ঢাকাকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে সরকার এবার ঢাকাকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজধানীর আশেপাশের 7 জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করা হয়েছে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকাকে অন্য জেলা থেকে একটু কাট অফ বা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাই 30 জুন পর্যন্ত ঢাকার নিকটবর্তী 7 জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউনের আওতাধীন জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব জেলার উপর দিয়ে ঢাকা থেকে বা ঢাকামুখী দূরপাল্লার বাস চলবে না। দূরের যাত্রার ট্রেন চললেও এই 7 জেলায় তা থামবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না, ফলে এই সময় লোকজন যাতায়াত করতে পারবে না। তবে জরুরি সেবা ও পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। করোনা মোকাবেলায় ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডাক্তার রশিদ ই মাহবুব রেডিও তেহরানকে বলেছেন,
এটার যেমন স্ট্রিক্টলি ফলো করতে হবে, যদি ধরেন এটাতে কন্ট্রোল না হয় আমাদের কিন্তু ট্রিটমেন্ট ফেসিলিটিটা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে প্রয়োজনে আমরা সুইচ ওভার করতে পারি, যাতে ঢাকা সিটি যেহেতু প্রায় দেড় দুই কোটি লোক আমাদের এখানে বসবাস করে, এখনো এখানে সংক্রামক আছে কিন্তু সেই লেভেলের না। আমার মনে হয় যে এটা বোধ হয় এই কাট আপটা করে দিয়ে অন্তত সংক্রামকটাকে প্রিভেন্ট করার একটা বড় চেষ্টা। এখন মফস্বলের যে এটা প্রকোপটা বাড়ছে তাদের চিকিৎসা ব্যবস্থাটা খুব তদারকিটা এবং অভাব এগুলো দরকার আছে।
ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত সঠিক হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, যেসব জেলায় শনাক্তের হার 10% বেশি সেখানেও যাতায়াত নিয়ন্ত্রণে রাখা দরকার। আগামী ঈদের সময় সংক্রমণ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, সেজন্য ঈদের আগে সারা দেশে শনাক্তের হার 10-এর নিচে রাখতে হবে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইরানের অর্থনীতি স্থবির করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক বলেছেন প্রভাবশালী কূটনীতিক আবদুল্লাহিয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতের কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে প্রস্তুতি নিতে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন। এবারে আরও একটি খবর, কাতারকে অবরুদ্ধ করার 4 বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি কাতারে ফিরে গেছেন বলে কাতারের সরকারি বার্তা সংস্থা গানা খবর দিয়েছে। এতে বলা হয়েছে, দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মানসুর বিন খালেদ বিন ফারহান আলে সৌদ গতকাল কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.